এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া ইউশহিদুল্লাহা
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/ BN ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মানবতাবিরোধী ইহুদিবাদে ইসরায়েল সরকারকে শাস্তি দেয়া হবে, ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে আবার সন্ত্রাসী হামলা, 5 পুলিশ কর্মকর্তা নিহত, জৈশুল আদুল সন্ত্রাসী গোষ্ঠীর দায় স্বীকার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান সিনেটের নয়া স্পিকার হলেন সৈয়দ ইউসুফ রাজা গিলানি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালানোর জন্য শয়তান ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে। তিনি আজ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা বা জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে প্রদত্ত খোতবায় এ হুমকি দিয়েছেন। গত 1 এপ্রিল দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে ইসরায়েলি বিমান হামলার প্রতি ইঙ্গিত করে তিনি এ হুমকি দেন। আয়াতুল্লাহ খামেনেই বলেন, শয়তান ইহুদিবাদী সরকার আরেকটি ভুল করেছে এবং তারা দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালিয়েছে। কোনো দেশের কনসুলেট সহ অন্যান্য কূটনৈতিক মিশন ওই দেশের ভূখণ্ড বলে বিবেচিত হয়। তারা যখন আমাদের কনসুলেটে হামলা চালিয়েছে, তখন প্রকারান্তরে তারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। এরপর তিনি সুস্পষ্ট ঘোষণা দেন, শয়তান ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গত 6 মাসের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে আয়াতুল্লাহ খামেনেই বলেন, এ ঘটনায় কথিত পশ্চিমা সভ্যতা নষ্ট ও ভ্রষ্ট প্রকৃতির প্রমাণ পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিগত বছরের ঘটনা প্রবাহে পশ্চিমা সরকারগুলো কথিত পশ্চিমা সভ্যতা নষ্ট চরিত্র প্রকাশ করে দিয়েছে। বিগত 6 মাসে গাজার ঘটনায় পশ্চিমা সরকারগুলো বিশ্ববাসীর চোখের সামনে তাদের প্রকৃত চরিত্র তুলে ধরেছে। তারা মায়ের কোলে থাকা সন্তানদের এবং হাসপাতালে থাকা রোগীদের হত্যা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে তারা বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুসহ 30,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কিছু মুসলিম দেশের তীব্র সমালোচনা করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই। তিনি বলেছেন, তাদের এই সহযোগিতা তাদের নিজেদের পাশাপাশি মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। তিনি আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের পাশাপাশি শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। ঈদের নামাজের কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত এ বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো তাদের কর্তব্য পালন করছে না। অবরুদ্ধ গাজাবাসীর উপর ছয় মাসের বেশি সময় ধরে চলা ভয়াবহ ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক বার্তায় এ আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেয়া মুসলিম দেশগুলোর মানবিক ও ধর্মীয় কর্তব্য। ইরান, ফিলিস্তিন ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশে গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে আগামীকাল ঈদ উদযাপিত হবে। প্রেসিডেন্ট রাইসি তার ঈদ বার্তায় আরও বলেন, গাজাবাসীকে ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার হাত থেকে রক্ষা করে তাদের দুর্দশা লাঘব করতে মুসলিম দেশগুলোর অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি বলেন, গাজাবাসীকে ক্ষুধা, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় থেকে রক্ষা করার লক্ষ্যে মুসলিম দেশগুলো যে কোনো উদ্যোগে ইরান পূর্ণ সহযোগিতা করবে। সম্প্রতি রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি ব্যাপকভাবে সংহতি প্রদর্শন করায় তিনি বিশ্ববাসীর ভূয়সী প্রশংসা করেন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে নতুন করে এক সন্ত্রাসী হামলায় পাঁচ ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রদেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর আলী রেজা মারহামাতি বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী জৈশুল আদলের একদল সশস্ত্র সন্ত্রাসী গতকাল প্রদেশের সিব ও সোরান কাউন্টিতে পুলিশের টহল দলগুলোর ওপর হামলা চালায়। এতে ওই পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন। জঙ্গিগোষ্ঠী জৈশুল আদল এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। হামলায় জড়িত সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে বলে জানান মারহামাতি। তিনি বলেন, সিস্তান ও বালুচিস্তান প্রদেশে আইন শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো ঘটনার দায় স্বীকার করে কথিত জৈশুল আদল সন্ত্রাসী গোষ্ঠী। এই নিয়ে গত এক সপ্তাহে তিনবার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাল উগ্র জঙ্গি গোষ্ঠীটি। গত শনিবার প্রদেশের জাহেদান কাউন্টির কুরিন জেলার একটি থানায় সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হন। তারও আগে গত বৃহস্পতিবার উগ্র জঙ্গিরা প্রদেশের রাস্ক ও চবাহার কাউন্টিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একটি সদর দপ্তর, মেরিন পুলিশের একটি দপ্তর ও একটি থানায় একযোগে হামলা চালায়। ওইসব হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীগুলোর 11 সদস্য শহীদ হন। এ সময় সংঘর্ষে আঠারো জঙ্গিও নিহত হয়। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও লক্ষ্যবস্তু বানানো হয়। পবিত্র আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে বাংলাদেশের রাজধানী ঢাকা ফাঁকা হয়ে গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যে রাজধানী ছেড়ে বাড়ি ফিরেছে মানুষ। আজ সকালে রাজধানীর রাস্তাঘাটে যানবাহন এবং মানুষের সংখ্যা খুবই কম দেখা গেছে। ঢাকার মতিঝিল, মগবাজার, মিরপুর রোড, ধানমন্ডি সহ ব্যস্ত এলাকাগুলো শূন্য। তবে রিক্সা, সিএনজি চালিত অটোরিকশায় ভাড়া অনেক বেড়ে গেছে। মহাখালীতে বাস টার্মিনালে যাত্রী নেই বললেই চলে। ফাঁকা ঢাকায় যাত্রী পেতে অপেক্ষা করছেন চালকেরা। এদিকে ফাঁকা ঢাকায় অপরাধী চক্র যাতে সক্রিয় হতে না পারে সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ছক তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির অপারেশনস বিভাগ প্রণীত এ ছকে প্রাধান্য পাচ্ছে ঈদগাহ মাঠ, বিপণিবিতান, মার্কেট, ব্যাংক এবং এটিএম বুথ। এছাড়া গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আলাদা নিরাপত্তা ছক। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও অন্যান্য বস্তু তল্লাশি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদের দিন থেকে বিপণী বিতান এবং স্বর্ণের দোকানে নিরাপত্তা জোরদার করা হবে। ব্যাংক, এটিএম বুথের নিরাপত্তা আরও জোরদার করা হবে।
The রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে সন্দেশখালী এবং ভূপতিনগর ইস্যুতে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উল্টে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে। আজ বালুরঘাটে নির্বাচনী সভা থেকে তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের অভিযুক্তদের যতই বাঁচানোর চেষ্টা করুন তাদের শাস্তি হবে, উল্টে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে। 2022 সালের ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। ওই বিস্ফোরণের নেপথ্যে স্থানীয় তৃণমূল নেতাদের হাত আছে বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, NIA এর বিরুদ্ধে মামলা করে মমতা দিদি বোমা হামলায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন। সন্দেশখালী ইস্যুতে তিনি অভিযোগ করে বলেন, তৃণমূলের গুন্ডারা সেখানে মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে, অথচ মমতা দিদি চুপ করে থেকেছেন সামান্য ভোট ব্যাংকের জন্যে। পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটের নতুন স্পিকার হলেন সৈয়দ ইউসুফ রাজা গিলানি। বার্তা সংস্থা ইন্না জানিয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রী এবং পিপলস পার্টির প্রতিনিধি কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই পাকিস্তানের সিনেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে মুসলিম লীগ নওয়াজ প্রার্থী সিদ আল নাসির খানও কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পাকিস্তান সিনেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। পাকিস্তান সিনেট নির্বাচনে প্রতি তিন বছর পরপর অনুষ্ঠিত হয় এবং প্রতিটি নির্বাচনে সিনেটের অর্ধেক সংখ্যক প্রতিনিধি নির্বাচন করা হয়। পাকিস্তান সিনেটে মোট 100টি আসন রয়েছে, সুতরাং অর্ধসংখ্যক 50 জন সদস্য 6 বছরের জন্য নির্বাচিত হবেন। পাকিস্তানের সংসদে অনুমোদিত যে কোনো আইন কার্যকর করার জন্য সিনেটের অনুমোদন নিতে হয়। এদিকে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পাকিস্তানের এমপিরা সিনেটের নতুন স্পিকার নির্বাচন প্রক্রিয়া বর্জন করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একজন সিনিয়র কমান্ডার বলেছেন, গাজাসহ মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতা বন্ধ করার একমাত্র উপায় মুসলিম দেশগুলোর মধ্যে একটি অভিন্ন সেনাবাহিনী গঠন করা। IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় মুসলিম দেশগুলোর সেনাবাহিনীগুলোকে নিয়ে একটি অভিন্ন বাহিনী গঠন করে মুসলমানদের শক্তি প্রদর্শন করা। অ্যাডমিরাল তাংসিরি বলেন, সকল মুসলিম দেশ ও তাদের সেনাবাহিনীগুলোর মধ্যে ঐক্য এই মুহূর্তে ভীষণ জরুরি। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইসরায়েলের অপরাধযোগ্য এখনই বন্ধ করা সম্ভব। IRGC নৌবাহিনীর কমান্ডার এমন সময় এ আহ্বান জানালেন যখন গত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় 34,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় কোনো গণহত্যা চালায়নি। গত 6 মাসে যখন দখলদার ইসরায়েল উপত্যকার অন্তত 34,000 ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে, তখন এ দাবি করলেন পেন্টাগন প্রধান। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেটের প্রতিরক্ষা কমিটির এক শুনানিতে অস্টিন বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এমন কোনো প্রমাণ নেই। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসন এবং এই দেশ দখলের ঘটনায় সবচেয়ে বেশি ইন্ধন জুগিয়েছিল ইহুদিবাদী ইসরায়েল ও ইসরায়েলি লবি আইপ্যাক। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসন এবং এই দেশ দখলের ঘটনা ঘটেছিল ইরাকের গণবিধ্বংসী অস্ত্র অর্জনের কথিত প্রচেষ্টা ও সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তার যোগসূত্রের অজুহাতে। এসব দাবি বা অভিযোগ তোলার ইন্ধন যোগানোর কাজে মৌলিক বা প্রধান ভূমিকা রেখেছিল ইহুদিবাদী ইসরায়েল। প্রকাশিত তথ্য প্রমাণে দেখা গেছে ইরাকে হামলা চালানোর ব্যাপারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে উস্কানি ও উৎসাহ দেওয়ার প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে সক্রিয় ইহুদিবাদী লবি আইপাক তথা আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এই কাজে যেসব বিবেচনা তাদের কাছে গুরুত্ব পেয়েছিল সেসবের মধ্যে রয়েছে ইরাকের ভূকৌশলগত, ভূ অর্থনৈতিক ও জনসংখ্যাগত শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি আয়ালনের দেয়া তথ্য অনুযায়ী সে সময়কার ইসরায়েলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে জানিয়েছিলেন যে ইরাক প্রক্রিয়াজাত করে রেখেছে গণবিধ্বংসী অস্ত্র। ইহুদিবাদী ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সে সময় বুশকে উৎসাহ যুগিয়ে বলেছিলেন ইরাকে হামলা চালানোর কাজটি হবে একটি খুব ভালো সুযোগ ও সঠিক কাজ এবং পশ্চিম এশিয়ার জন্য ত্রাণকর্তার ভূমিকা। 2003 সালে ইসরায়েলি দৈনিক হারেটস একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যার শিরোনাম ছিল শ্বেতাঙ্গ মানুষদের দায়। এতে বলা হয়েছিল ইরাকের বিরুদ্ধে যুদ্ধের ধারণাটি যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে নিয়ে আনেন তারা ছিলেন 25-30 জন নিয়কন তথা 90 রক্ষণশীলদের একটি ছোট্ট গ্রুপ এবং এদের প্রায় সবাই ছিলেন ইহুদি। এ প্রসঙ্গে ব্রিটেনের কয়েকটি সংবাদপত্র ও কয়েকজন কর্মকর্তা 2002 সালের এপ্রিল মাসে ক্রফোর্ডে প্রেসিডেন্ট বুশের বাসভবনে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বুশের বৈঠকের কথা উল্লেখ করেছেন। ব্রিটিশ সূত্রগুলোর দেয়া তথ্য অনুযায়ী ওই বৈঠকটি হয়েছিল রুদ্ধদ্বার কক্ষে এবং ইসরায়েলিরাও সেখানে উপস্থিত ছিল টেলিফোনের মাধ্যমে। 2002 সালের 16 আগস্ট ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল যে ইসরায়েল মার্কিন কর্মকর্তাদের অনুরোধ করেছে ইরাকে হামলা চালাতে তারা যেন দেরি না করেন। এর 11 দিন পর বুশের সহকারী ডিক চেনি বিদেশে যুদ্ধ করেছেন এমন সেনাদের এক সমাবেশে যুদ্ধের প্রচারণা শুরু করেন একটি কঠোর বক্তব্য রেখে। শ্যারনের বক্তব্য অনুযায়ী এ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে কৌশলগত সমন্বয় নজিরবিহীন মাত্রায় পৌঁছেছিল এবং ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা ইরাকের গণবিধ্বংসী অস্ত্র সম্পর্কে নানা ধরনের উদ্বেগজনক রিপোর্ট দিচ্ছিলেন ওয়াশিংটনের কাছে। এ ছিল এমন এক মিথ্যাচার যার জন্য অত্যন্ত ভয়াবহ ও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরাক এবং এখনও ইরাক ক্ষয়ক্ষতির সেই ধারা থেকে মুক্ত হয়নি। 2003 সালের 19 মার্চ ইরাকে ইঙ্গো মার্কিন হামলা শুরু হয় অপারেশন ইরাকি ফ্রিডম স্লোগানের আওতায়। অথচ ওই অভিযান ইরাকিদের স্বাধীনতা দেয়া তো দূরে থাক, বরং লাখ লাখ ইরাকির মৃত্যুর কারণ হয়েছিল এবং কয়েক মিলিয়ন ইরাকি অন্যত্র চলে যেতে বাধ্য হন। এটা ছিল এমন এক সামরিক অভিযান। 2002 সালের আগস্টে প্রকাশিত এক জরিপের ফলাফল অনুযায়ী সে অভিযানের প্রতি শতকরা 57 জন ইসরায়েলির সমর্থন ছিল। আর ওই জরিপের ফলাফল প্রকাশ করেছিল ইসরায়েলি দৈনিক মাআরিফ। উল্লেখ্য, ইরাকে কয়েকটি ঘাঁটিতে এখনো রয়ে গেছে অনেক মার্কিন সেনা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মানবতাবিরোধী ইহুদিবাদী ইসরায়েল সরকারকে শাস্তি দেয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে আবার সন্ত্রাসী হামলা, 5 পুলিশ কর্মকর্তা নিহত, জৈশুল আদুল সন্ত্রাসী গোষ্ঠীর দায় স্বীকার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান সিনেটের নয়া স্পিকার হলেন ইউসুফ রাজা গিলানি। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরে, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। স্বাস্থ্য কথার আসরে রোগ সুখ অসুখ বিসুখ নিয়েই আমরা আপনাদের সাথে থাকি প্রতি সপ্তাহে একদিন। স্বাস্থ্য বিষয়ক আপনাদের যে কোনো প্রশ্ন এবং বিষয় নিয়েই বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আমরা কথা বলি। তো আজ শুরুতেই খুব ছোট করে স্বাস্থ্য আসলে কি সেটু একটু বলে নিতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোটামুটি সর্বমান্য একটি সংজ্ঞা হচ্ছে অসুস্থতা বা অক্ষমতার অনুপস্থিতিই স্বাস্থ্য নয়, শারীরিক মানসিক ও সামাজিক এই তিন দিকে পরিপূর্ণভাবে ভালো থাকাই হল স্বাস্থ্য। তো আমরা ধারাবাহিকভাবে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় প্যারেন্টিং নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আপনাদের সুপরিচিত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম।
একটু বলে রাখছি, অনেক শ্রোতবন্ধু প্যারেন্টিং নিয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসক অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের চার পর্বের স্বাস্থ্য কথার আলোচনাগুলো পূর্ণ প্রচারের আহ্বান জানিয়েছেন। শ্রোতাদের অনুরোধের ভিত্তিতে প্যারেন্টিং নিয়ে প্রথম পর্বের আলোচনায় যাচ্ছি।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, বাবা মার জন্য সন্তান হচ্ছে স্রষ্টার বিরাট এক নিয়ামত, আর সেই সন্তানের সঠিক লালন পালনের জন্য তাদের জন্মের পর থেকে প্রতিষ্ঠা পর্যন্ত বাবা মাকে একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয়। ইংরেজিতে একটি শব্দ প্যারেন্টিং, যার বাংলা হচ্ছে সন্তান প্রতিপালন। আপনি যদি আলোচনার শুরুতে প্যারেন্টিং বিষয়টি নিয়ে একটু ধারণা দিতেন।
ধন্যবাদ আপনাকে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেছেন। আসলে এই ব্যাপারে আমিও লেখালেখি করতেছি। আমার এ পর্যন্ত 21টি বই বের হয়েছে। এর ভিতরে 3টি বই কিন্তু এই যে শিশু স্বাস্থ্য নিয়েই আছে, শিশু বিকাশের 3টি সিরিজ আছে। ওখানে বিস্তারিতভাবে আপনি যেটা বললেন যে মা বাবার সঙ্গে তারা কিভাবে সন্তানদের লালন পালন করবে, মানে রিয়ারিং ট্যাকটিক যেটাকে বলি আর কি, সন্তান লালন পালনের 5টা পদ্ধতি আছে। 5টা পদ্ধতি আমরা অনুসরণ করি, সব মা বাবাই করে, কিন্তু মা বাবা তার ওটা জানে না যে তারা কোনটা কিভাবে অনুসরণ করে। বিশেষজ্ঞরা দেখেছেন এই 5টির ভিতরে 2টি বিশেষ করে, একটি খুবই অথরিটেরিয়ান টাইপের যে প্যারেন্টিং সেটা খুবই খারাপ, আর একটি তো অথরিটেটিভ।
তাজুল ইসলাম, সন্তান প্রতিপালন বা প্যারেন্টিং এর 5টি পদ্ধতির মধ্যে 2টি গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বললেন, এবং এর মধ্যে পার্থক্যের বিষয়টি কি যদি একটু বুঝিয়ে বলেন।
এই দুইটার মধ্যে পার্থক্য কত হবে? অথরিটেরিয়ান হচ্ছে কর্তৃত্ব পরায়ণ, খুব বেশি সবকিছু নিজের হাতে রাখতে চায়, কন্ট্রোল করতে চায়, সব হুকুম এবং নির্দেশ মান্য করতে হবে, পান্তকে চুন করতে পারবে না, তাহলে বকা ঝকা মারধর, কঠোর নিয়মের ভিতরে তাদেরকে রাখতে চেষ্টা করে। ওই স্বৈরাচারী মানে শাসন সপ্তাহ যেরকম করে সেই রকমই এক ধরনের প্রতিপালন। আর তার বিপরীত একটা আছে পেসিভ প্যারেন্টিং, যেটা আছে সম্পূর্ণ উল্টো, সেটা হচ্ছে যে একদম ছেড়ে দেওয়া, পুরাপুরি এত আদর সোহাগ এত মায়া মমতা ভালোবাসা দিয়ে যা চায় তা দেয়, কোন রকমের নিয়ম নীতি নিষ্ঠার দিকে ডিসিপ্লিনের দিকে তত করা কোন শাসন থাকে না।
শ্রোতা বন্ধুরা, আপনার স্বাস্থ্য কথার আসরে সন্তানের লালন পালন সম্পর্কে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আলোচনায়। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, আপনি দুটো বিপরীতমুখী প্যারেন্টিং এর কথা বললেন, তো এই দুটি বিপরীতমুখী প্যারেন্টিং এর সুবিধা অসুবিধা বা ক্ষতির কি কোনো বিষয় আছে?
এই যে দুইটা বিপরীতমুখী, দুইটাই কিন্তু ভালো নয়। অর্থাৎ একদিকে পুরো কঠোর কর্কশ শাসন এবং শৃঙ্খলার নিয়ন্ত্রণের মধ্যে রাখা, এটাও মানে সন্তান লালন পালনের ভালো পদ্ধতি নয়। আবার একেবারে ডিলে ডালা ছেড়ে দেওয়া, একদম মানে প্রশ্রয় দেওয়া, কোনো কিছুতেই কোনো শৃঙ্খলার ভিতরে কোনো নিয়মের ভিতরে তাকে নিয়ে না আসা বা তাকে কোনো মূল্যবোধ নৈতিকতা বা সামাজিক আচরণ এগুলি না শেখানো, একেবারেই তার ইচ্ছা মতন যা চাই তা দিলাম, যেভাবে চলুক সেভাবেই চলুক, হ্যাঁ পড়লে পড়লো না পড়লে না পারলো, কাউকে মানলে মানলো না মানলে না মানলো, এভাবে একেবারে মানে পেসিভলি ছেড়ে দেওয়া, এই পদ্ধতিটাও যথেষ্ট খারাপ। অর্থাৎ এই দুইটা বিপরীতমুখী প্যারেন্টিং বা সন্তান লালন পালন পদ্ধতি কোনোটাই যাতে আমরা ব্যবহার না করি। এটা আমি আরো তিনটা পদ্ধতি আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি দুইটা বলতেছি কারণ এই দুইটা হচ্ছে দুইটা বিপরীতমুখী প্যারেন্টিং স্টাইল। অতএব সকল অভিভাবক বা পিতা মাতাকে এই দুইটা স্টাইল সম্বন্ধে একটু সচেতন হতে হবে।
জি অধ্যাপক তাজুল ইসলাম, তাহলে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বাবা মায়েরা কি করবেন, অর্থাৎ কোন পদ্ধতিতে প্যারেন্টিং করবেন?
এই দুইটার ভিতরে একটি ভারসাম্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ মানে অবস্থায় আমরা নিয়ে আসতে পারি। আমরা একেবারে শিথিল হয়ে যাব না বা আদর ভালোবাসা স্নেহ মমতা দিব, কিছুটা তাকে গাইড দিব এবং সামাজিক রাষ্ট্রীয় বা ধর্মীয় অন্যান্য নীতি নৈতিক মূল্যবোধ এবং শৃঙ্খলা আচরণ এবং ব্যক্তিত্ব গঠনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে তাকে নিয়ে যাওয়ার জন্য কিছুটা সচেতন চেষ্টা এবং গাইডলাইন থাকতে হবে, একেবারে সে দেওয়া নয়। আবার উল্টা একেবারে কর্কশ এবং নিষ্ঠুর ভাবে শুধু কেবল মাতব্বরি করবো এবং দাবড়ে বেড়াবো, তাদের কোনো স্বাধীনতা থাকবে না, তাদের প্রতি তাদের কোনো নিজস্ব মতামত থাকবে না, একেবারে এরকম একটা স্বৈরতান্ত্রিক বা ওই যেটাকে বলে অথরিটেরিয়ান যে প্যারেন্টিং পদ্ধতি, সেটাও মা বাবাকে একটু রুজ করে দিতে হবে যে হ্যাঁ আমরা গাইড দিব, আমরা একটু অনুশাসনের দিকে তাকে উৎসাহিত করব, সেদিকে আমরা তাকে ইয়া করব চালনা করব, কিন্তু তার মানে এই নয় যে আমরা তার উপর সবকিছু চাকরি দেবো এবং তাকে নিষ্ঠুরভাবে আমরা তার মতামত এবং তার সবকিছুকে নিয়ন্ত্রণ করব।
অধ্যাপক তাজুল ইসলাম, আমরা আজকের আলোচনায় একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনি যে কথা বলছিলেন, সন্তানকে কড়া শাসন নয় আবার একেবারে ছেড়ে দেয়া নয়, এমন ভারসাম্যপূর্ণ পদ্ধতি অবলম্বন করাই ভালো, আপনি এ সম্পর্কে আজ আর কি কিছু বলবেন?
আপাতত এই এই পদ্ধতিটা মানলে এটা এক ধরনের মানে পথ খুলে দেবে যে সন্তানরা মা বাবার সঙ্গে সঠিকভাবে যোগাযোগের সুযোগ হবে, তাদের মতামত নিজেরাও প্রকাশ করতে পারবে, আবার অন্যদিকে এই বয়সে তারা স্বাধীনভাবে নিজেদের ইচ্ছা মতন স্বৈরাচারের মতন তারাও যা খুশি তাই করবে, যেভাবে খুশি সেভাবে চলবে, সেটার একটা লাগাম টেনে ধরা হবে, তারা একটা শৃঙ্খলার ভিতরে এবং একটা মূল্যবোধ সম্পূর্ণ এবং সঠিক জীবন আচরণের দিকে তারা একটা মানে বিকাশমুখী পথে তারা চলতে পারবে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম প্যারেন্টিং নিয়ে আলোচনার প্রথম পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
প্যারেন্টিং নিয়ে আলোচনার প্রথম পর্বে আপনি সন্তান পালনের পাঁচটি পদ্ধতি অনুসরণের কথা বললেন, তার মধ্যে দুটো পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে অথেন্টোরিয়ান বা কর্তৃত্বপরায়ণ এবং অন্যটি অথেরেটিভ বা তার ঠিক বিপরীত। দ্বিতীয়টিতে সন্তানকে একেবারে স্বাধীন করে দেয়া হচ্ছে আর প্রথমটিতে কড়া শাসন করা হচ্ছে। এই দুটি পদ্ধতি ঠিক নয়। তো আমরা বাবা মায়েরা অবশ্যই একেবারে কর্তৃত্বপরায়ণ হব না, আবার একেবারে স্বাধীন করে দেব না সন্তানকে। এ বিষয়ে খুবই সচেতন ও সতর্ক থাকতে হবে।
আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সন্তান প্রতিপালন সম্পর্কিত স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ আলোচনার আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি। সবাই ভালো সুস্থ থাকুন।
শ্রোতাবন্ধুরা, যে যেখানে এই অনুষ্ঠান শুনছেন, সবার প্রতি রইল ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক,
ঈদ মোবারক, ঈদ মোবারক।
শ্রোতা বন্ধুরা, ঈদ উল ফিতরের আনন্দ ঘন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দধারা। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ঈদ মানে আনন্দ, তাই ঈদ এলেই আমরা খুশি হই, আনন্দিত হই। যারা রোজা রেখেছেন তারা তিনটি পর্যায়ে অতিক্রম করেছেন, রহমত পর্ব, মাগফিরাত পর্ব এবং নাজাত বা মুক্তি পর্ব। শেষ পর্বে জাহান্নামের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির পাশাপাশি হাজার মাসের চেয়েও উত্তম ও পুণ্যময় একটি রাত পেয়েছিলেন রোজাদারগণ। ঈদ সেজন্যেই আনন্দের, প্রাপ্তির আনন্দ, মুক্তির আনন্দ।
আচ্ছা, যারা রোজা রাখেনি তাহলে কি তাদের ঈদের আনন্দ নেই?
অবশ্যই আছে। তাদেরকে আর চুরি করে বা লুকিয়ে লুকিয়ে খেতে হবে না, সেই আনন্দে তারা ভীষণ খুশি।
অবশ্য ঈদের আনন্দ সবার জন্যেই, ধনী গরিব নির্বিশেষে সবার জন্যেই সমানভাবে আনন্দ নিয়ে হাজির হয় ঈদ। কবি নজরুল যথার্থই বলেছেন ঈদের গানে,
আলাপে আলাপে ভালো কথায় মনে করেছেন আপনি।
কি কথা?
ওই যে ঈদের গানের কথা।
তাই তো, না কোনো কথা নয়, আর আগে ঈদের গান শুনবো।
ঈদের গান, আহা মধুর ওই গান, ও মন রমজানের ওই রোজার শেষে
এলো খুশি।
Oh, my God.
এই গানটা না আসলেই অন্যরকম, একেবারে প্রাণ জোড়ানো গান। গানের প্রতিটি কথাই ধ্রুব সত্য এবং বাস্তব।
ঠিকই বলেছেন, কিন্তু কতটা বাস্তব সেটা বোঝা যাবে এক্ষুনি।
মানে?
মানে এটা খুব সোজা, ফেতরা দেয়া হয়েছে,
আজকে সবাই ফেতরা দিয়েছে।
এই সবার মাঝে আপনি আছেন তো?
দেখুন, আমার এখনো হিসাব নিকাশ শেষ হয়নি তো, তাই
এবার দেখলেন বাস্তবতার অবস্থাটা দেখলেন, ঈদ শেষ হয়ে গেছে, এখনো ওনার হিসাব নিকাশ শেষ হয়নি। আরে ফেতরা দিতে হয় ঈদের নামাজে যাবার আগে ভাগে, হিসাব নিকাশের সাথে এর কোনো সম্পর্ক নেই রে ভাই।
তাই তো, ফেতরা দেওয়ার জন্যে আবার হিসাব, হিসাব করে তো জাকাত দিতে হয়, তাই না?
হ্যাঁ ঠিক তাই। আসলে এসব কথা যারা বলে তারা হলো কি বলবো,
কয়রিকার প মূর্ধন্য।
আসলে ফিতরার বিষয়টি নিয়ে অবহেলা করা একদম ঠিক না, কারণ যাদেরকে ফিতরা দেয়া হয় তারাও তো ঈদ করবে। আমরা যেমন ঈদের কেনাকাটা আগে ভাগেই করে ফেলি, তাদেরকেও সেই সুযোগ দিতে হবে।
বুঝতে পেরেছি। অন্তত রোজা শেষ হবার দু চার দিন আগেই ফিতরা দিয়ে দিলে ভালো হয়, তাহলে তারাও কেনাকাটা করে আনন্দ ভাগ করে নিতে পারবে। এই তো
আমার মনের পর্দায় ভাসছে কিছু নিরানন্দ মুখ।
কাদের মুখ ভাই?
আর কি বলবো ভাই, মিয়ানমারের শরণার্থী রোহিঙ্গা মুসলমানদের মুখগুলো ভাসছে, তাদের শিশুদের ম্লান মুখ, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেনের নারী ও শিশু এবং বৃদ্ধদের করুণ মুখখানা ভাসছে।
এই দেখো, ঈদের আনন্দটাই মাটি করে দিলেন আপনি।
কি বলেন আপনি, আমাদের ভাই না ওরা, ওদের কথা ভুলে গিয়ে আমরা আনন্দ করে বেড়াবো?
না ঠিক তা নয়, আমার মনে ছিল না তো, এখন মনে পড়াতে মনটা ওদের জন্য কেঁদে উঠেছে।
আসলে আমাদের সবার উচিত তাদের জন্য দোয়া করা, সাধ্য মতো তাদের সাহায্য সহযোগিতা করা।
আচ্ছা একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন?
কি বিষয়?
এই যে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, বিশ্বের বড় বড় মিডিয়াগুলোতে কিন্তু সেসব খবর ঠিক মতো আসছে না।
শুধু আসছে না বললে কিন্তু ভুল হবে, বরং যেটুকু আসছে সেটুকু বিকৃত এবং ভুল খবর আসছে।
ভুল ভুল খবর?
ইয়েলো জার্নালিজম, মানে হলুদ সাংবাদিকতা।
একেবারে ঠিক তাই।
সেটা আবার কি জিনিস রে ভাই?
কি জিনিস, চলুন আমরা বরং কলরব শিল্পী গোষ্ঠীর কাছ থেকেই শুনি।
ওই বাপিদা, এদিকে আসো। কি কাকু ডাকতে আছেন কেন?
আর শুই না যাওয়াটা মজার কাহিনী।
মজার কাহিনী কিরকম কোন দেখি?
ওই যে জয়নাল আইছেন আমেরিকাতে ওর কাছে শুনছি।
কি কইছে কন্যা?
আমেরিকার রাস্তায় বলে একবার একটা কুত্তা বেড়াইছে, মনে করো যে পাগলা কুত্তা।
পাগলা?
হ্যাঁ, মনে করো যারে পায় এরাই কামড় দেয়, যারে পায় এরাই কামড় দেয়।
সবাই রে?
হ্যাঁ সবাই রে কামড় দেয়। এমন একটা পিচ্ছি মাইয়া রাস্তার মধ্যে খাড়া রয়েছে, কুত্তাটা গেছে ওই মাইয়াটারে কামড় দিবার। ঠিক আছে, একবারে কাছে মনে করো গেছে কামড়টা দিব, এমন সময় একটা পোলা, যুবক পোলা একটা লাঠি লয়ে আইয়া ওই কুত্তাটারে এমন একটা বাড়ি দিয়েছে, কুত্তাটা গেছে মইরা,
একবারে
মইরা গেছে, মাইয়াটার কিছু হইলো না,
মাইয়াটা বাচ্চা রয়েছে।
হ্যাঁ মাইয়াটা বাচ্চা রয়েছে। তাহলে এখন একটা পোলাটা ভালো কাম করছে না?
অনেক ভালো কাম করছে।
হ্যাঁ, এখন ওই যে যারা যারা আসছিল আশপাশে সবাই তো আরে অনেক ভালো কইছে, কইছে যে তুমি তো অনেক শক্তিশালী অনেক সাহসী এগুলা কইছে। পরে তো সাংবাদিকরা আইছে, সাংবাদিকরা আয়া হ্যাঁ ইন্টারভিউ নিছে সবাই রে, ঠিক আছে পত্রিকায় ছাপাইব এর লেগা, ছবি তুলছে, পরে এখন ছাপাইব পরের দিন, পরের দিন ছাপাইব আর একটু আগদা, ঠিক আছে জানা গেল যে ওই পোলাটা একটা মুসলমান।
মুসলমান?
হ্যাঁ, তখন খবর উল্টা গেল। ওয়াশিংটন ডিসির রাস্তায় এক মুসলমান যুবকের হাতে একটি নিরীহ কুকুর নির্মম ভাবে নিহত।
এবার বুঝলাম কেন মুসলমানদের উপর অত্যাচারের খবরাখবর বিশ্ববাসী জানতেই পারে না।
দেখুন, এই জুলুম নির্যাতন থেকে সাম্রাজ্যবাদ কিংবা তাদের দোসরদের বিরত রাখা যাবে না, তারা করবেই। তবে হ্যাঁ, একটা কাজ যদি মুসলমানরা করতে পারে তাহলে সম্ভব।
কি কাজ? কি কাজ?
মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আর সাম্রাজ্যবাদীরা সাহস পাবে না মুসলমানদের উপর অত্যাচার করার। নজরুলের গানের ভিতর সেই কথাটাও রয়েছে, আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলাও হাতে।
আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলাও হাতে। এভাবে যদি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় তাহলে আর থাকবে না মুসলমানদের দুর্বলতা।
হ্যাঁ ঠিকই বলেছেন, বিশ্বকে জয় করতে পারবে তারা, আবার পশ্চিম আধিপত্যবাদের হাতে আর আগ্রাসনের শিকার হতে হবে না।
ঈদ আমাদের সেই শিক্ষাই দিক।
মহাকবি কায়কোবাদও কিন্তু একই ধরনের ঐক্যের কথা বলেছেন এই ঈদের দিন প্রসঙ্গে লেখা তার ঈদ আবাহন কবিতায়।
আজিয়ে ঈদের দিনে হয়ে সব এক মনপ্রাণ, জাগায়ে মুসলিম সবে গাহ আজি মিলনের গান। ডুবিবে না তবে আর ঈদের এই জ্যোতিষ্মান রবি, জীবন সার্থক হবে ধন্য হইবে এ দরিদ্র কবি।
আচ্ছা, কবিতার প্রসঙ্গ যেহেতু এসেই গেল, তখন একটা আবৃত্তি শুনলে কেমন হয়?
বাহ বাবা, কি চমৎকার প্রস্তাব, হয়ে যাক না আবৃত্তি।
জি হয়ে যাক নাসির ভাই।
জি জি নাসির ভাই, হয়ে যাক না একটা কবিতা।
সোহেল ভাই, রশিদ ভাই, আপনাদের অনুতত্ব রক্ষা না করার উপায় নেই, কিন্তু কোন কবিতাটা যে পড়ি,
ওই যে কবি গোলাম মুস্তফার ঈদ উৎসব আছে না, ওটাই হোক না।
হ্যাঁ, ঠিকই বলেছেন আব্দুর রশিদ ভাই, নাসির ভাই নিশ্চয়ই আপত্তি করবেন না।
প্রশ্নই আসে না, শুরু করুন নাসির ভাই প্লিজ।
ঠিক আছে, শুরু করা যাক।
আজিকে আমাদের জাতীয় মিলনের পুণ্য দিবসের প্রভাতে, কে গো ওই দ্বারে ডাকিয়া সবাকারে ফিরিছে বিশ্বের সভাতে, পুলকে সদা তার চরণ চঞ্চল উড়িছে বায়ু ভরে বসন অঞ্চল, সকল তনু তার শুভ্র সুকুমার স্নিগ্ধ স্বরগের আভাতে, কণ্ঠে মিলনের ধ্বনিছে প্রেমবাণী বক্ষে ভরা তার শান্তি, চক্ষে করুণার স্নিগ্ধ জ্যোতিভার বিশ্ব বিমোহন কান্তি, প্রীতিয় মিলনের মধুর দৃশ্যে এসেছে নামিয়া সে নিখিল বিশ্বে, দর্শে সবাকার ঘুচেছে হাহাকার বিয়োগ বেদনার শ্রান্তি, আজি সকল ধরা মাঝে বিরাট মানবতা মূর্তি লোকিয়াছে হর্ষে, আজিকে প্রাণে প্রাণে যে ভাব জাগিয়াছে রাখিতে হবে সারা বর্ষে, এ ঈদ হোক আজি সফল ধন্য নিখিল মানবের মিলন জন্য, শুভ যা জেগে থাক অশুভ দূরে যাক খোদার শুভাশিস বর্ষে।
বাহ, কি চমৎকার দোয়া! শুভ যা জেগে থাক অশুভ দূরে যাক খোদার শুভাশিস স্পর্শে, পৃথিবীর সকল মানুষের জন্য এবারের ঈদে এই দোয়াই থাকল।
জি, রেডিও তেহরানের পক্ষ থেকে এই দোয়াই থাকুক সবার জন্য।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুন না কেন, যারা আমাদের এই ঈদ ম্যাগাজিন শুনছেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। এবার বিদায় নেবার পালা। কাজী নজরুল ইসলামের মোনাজাত সঙ্গীতটি শুনতে শুনতে বিদায় নেওয়া যাক। পরিবেশন করছেন বিখ্যাত নজরুল শিল্পী খালিদ হোসেন।
তো শ্রোতা বন্ধুরা, সঙ্গ দেওয়ার জন্য আপনাদের আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ঈদ আনন্দধারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।
শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, হৃদয় দিবস রাত, শোনো শোনো ইয়া
আমার মোনাজাত শোনো আমার যেন কানে শুনি সদা তোমারি কলাম হে খুদা।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։